13 জানুয়ারি 2017। তর্জুমান আকাবির আরবিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পরের মজলিসে বয়ান।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
১৯ জানুয়ারি ২০১৬ রাত ৩টা ৩০ মিনিটে দেখা যশোর শহরে হুমায়ুন কবির কবু সাহেবের বাড়িতে। অনেক দিন হয় শুনি না তার স্নেহ মায় পাইলা, অনেক দিন হয় শুনি না তার স্নেহ মায় পাইলা, সালাম তাহার প্রতি মধুর ভাষা জাদুময় জহনী,
তাহার ভাষা তাহার চরি তাহার বুদ্ধি জ্ঞান তাহার ভাষা তাহার চরি তাহার বুদ্ধি জ্ঞান ভাষে তাতে শান্তি পূর্ণ ভাষে তাতে শান্তি পূর্ণ জ্যোতির্ময় জাহান ভাষে তাতে শান্তি পূর্ণ জ্যোতির্ময় জাহান ভাষে তাতে শান্তি পূর্ণ জ্যোতির্ময় জাহান স্নেহ স্নেহ তাহার আমার জান্নাত অসহায় জীবনে স্নেহ তাহার আমার জান্নাত অসহায় জীবনে জান্নাতের গেট তাহার দুয়ারে জান্নাতের গেট তাহার দয়ায় খুলিবেন রে দোয়ানে জান্নাতের গেট তাহার দয়ায় খুলিবেন রে দোয়ানে স্নেহ তাহার আমার তাহার দয়ায় জান্নাতের গেট তাহার দয়ায় খুলিবেন রে দোয়ানে জান্নাতের গেট তাহার দয়ায় খুলিবেন রে দোয়ানে জান্নাতের গেট তাহার দয়ায় খুলিবেন রে
জান্নাতের গেট কেয়ামতের দিন জান্নাতের গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতের গেটে যাবেন কারো জন্যই জান্নাতের গেট খোলা হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গেটে যাবেন তো আওয়াজ দিলে জান্নাতের গেটের যে রক্ষক রেজওয়ান তিনি বলবেন যে কে আপনি বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন যে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কারোর জন্যই জান্নাতের গেট খুলবে না জান্নাতের গেট খুলে দিবেন রেজওয়ান ফেরেশতা এবং বুখারী শরীফের এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করব আজিব শান মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে প্রবেশের জন্য কবুল করেন সেরকম আমল এবং জিন্দগিও আমাদের বানানো দরকার সেরকম আমল এবং জিন্দগিও বানানো দরকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন দুনিয়া এখন ফেতনায় ভরা গুনাহে ভরা গুমরাহিতে ভরা সব ফেতনা থেকে দূরে থাকা চাই সব গুনাহ থেকে দূরে থাকা চাই সব গুমরাহি থেকে দূরে থাকা চাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হেফাজতের জন্য তিনি আগেই হেদায়েত দিয়েছেন যে উম্মতের দায়িত্ব হবে উলামায়ে দ্বীনের সঙ্গে চলা এবং সেই সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হেদায়েত দিয়েছেন যে উলামায়ে দ্বীনের মধ্যে যারা বড় উম্মতের বড় উলামায়ে দ্বীন উলামায়ে দ্বীনের মধ্যে যারা বড়
তাদের সঙ্গে চলা, তাদের রাস্তা, তাদের হেদায়ত নিয়ে চলা, তখন উম্মত সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবে। এর থেকে সরলেই গুমরাহি তাকে গ্রাস করবে। বারংবার আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকি কোরআন সুন্নাহর আলোকে, আফসোস লোকেরা এদিকে কান দেয় না। এক এক মানুষের এক এক মেজাজ হয়ে গেছে, হ্যাঁ না, যে এক জিনিস পাইলে তো ওটা ধরে বসে থাকে, যে আমার বাপ দাদা এটা দিছে আমাকে। বাপ দাদার ধন না, রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে নূরানি ধন, সেটা আমাদের হেদায়তের বাহন, সেটাই আমাদের হেদায়তের রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার সেটাই বাহন। আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন, সেই পথে চলার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর কুর্তায় তালাশ করে এটাই পাইছ কালার রাজধানীতে চষতে চষতে। দেবা আরেকটা শোনাও জলদি, সেটা পাঠাইছিলাম যে কালকে না পরশু, সেটা কি দেখো নাই? শোন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে তাজা তাজা কবিতা, তাজা কবিতা
ভালোবাসার দাম, ভালোবাসার দাম। গতকালের লেখা 12 জানুয়ারি 2017 রাত 1:32 লেখা, হাতিয়া হতে ঢাকা ফেরার পথে মেঘনা নদীর উপর লঞ্চে 101 নম্বর ভিআইপি কেবিন,
201 নম্বর চোখে দেখেন না, চশমা দাও। মাসাল্লা বলতে পারেন না, মুখে ছুরি লাগায় বসে থাকে। এসব মানুষ এগুলি কোথেকে আসে আল্লাহ জানে, জঙ্গলস্থান থেকে উঠে আসছে কিনা। চলো বুঝে মনে হয় বুঝেই না, পাথরের মতো বসে এইভাবে জিমে না। কি মানুষ কোথেকে আসে আল্লাহ জানে, তোমাদের বুঝ বুদ্ধি আছে কিছু ভিতরে, কিছুই ঢুকে না মাথায়, বুঝে আসে না, বুঝো না বুঝো না, বুঝলে সেই অনুভূতি তো জাগে না। পাথরের মতো এইভাবে বসে থাকো, জিমাও ঘুমাও, আসো কোন কাজে, ফের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আরাম করো, বুঝো না কিছু, বুঝলে ফের সেই অনুভূতি তো জাগে না, চেহারায় ফুটে না, সে চুপ করে এরকম বসে থাকো। চলো পাথরের লোক
ভালোবাসি তোমার রাসূল, এই জীবনের সব ভুলেছি তোমার সুন্দর মুখ পানছে, সব ভুলেছি তোমার তোমার সুন্দর মুখ পানছে, শ্যামলী মার সভাহেনি মুগ্ধ সবনয়ন, শ্যামলী মার সভাহেনি মুগ্ধ সবনয়ন, তোমায় হেরি মুগ্ধ শ্যামলী মার দুই
পূর্ণিমা চাঁদ দেখে সবাই খুশি, আর পূর্ণিমা চাঁদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুশি এবং উৎফুল্ল। শ্যামলী মা সারা দুনিয়া কেসা সুন্দর, যেদিকে দৃষ্টি যায় কতটা মনোলোভা এবং দৃষ্টি কারা, যে সারা দুনিয়াতে যেদিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাঁটতেন যেখানে যাইতেন, তো সারা দুনিয়ার সবকিছুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ হইতে থাকত। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো এক গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ছুটে এসে সেজদা অবনত হয়েছে, এবং তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকতেন তো গাছগাছালিরা সালাম করতে থাকত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই পাথরটাকে আমি চিনি যে পাথর আমাকে সালাম দিছিল এবং আমার প্রতি শ্রদ্ধা নিবেদন করছিল, সেই পাথরকেও আমি চিনি, এসা শান ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফসোস যে এই সকল দিনই মজলিসে বসবার অনেক লোকের তৌফিক হয় না, ছুটতে থাকে যেন এখানে কোনো বিপদ আসছে, আফসোসের কথা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের জীবন সম্পর্কে তালিমাত সম্পর্কে আমাদের জানা দরকার না, ওলামাদের মজলিসে না বসলে উম্মত এগুলো শিখবে কোথেকে, যারা জানে না তাদের সঙ্গে কেয়ামত পর্যন্ত বসে থাকলে জানার তৌফিক কেমনে হবে। হ্যাঁ, ওলামা দ্বীনের মজলিসে কোরআন সুন্নার যে এলমি কথা আলোচনা হয়, এর দ্বারা কত বড় হেদায়তের নূর লাভ হয়, দ্বীনে জিন্দেগি সহজ হয়, বন্দেগীর জন্য জিন্দেগিতে বন্দেগী করা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যত অন্তরে পেদা হবে ততই দ্বীনের ওজন বাড়বে, বন্দেগীর ওজন বাড়বে, আল্লাহ পাকের সঙ্গে ততই বেশি সম্পর্ক গভীর এবং নিবিড় হবে।
সব উৎফুল্ল জ্যোৎস্নারাতে হেরি পূর্ণ চাঁদ, সব উৎফুল্ল জ্যোৎস্নারাতে হেরি পূর্ণ চাঁদ, তোমায় হেরি উৎফুল্ল কি স্বয়ং পূর্ণ চাঁদ,
তাদের জীবন সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে বেশি দামি হয়, কাঙ্গাল সে বাদশাহ সে বেশি মর্যাদা বলা হয়ে যায়। চলো ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু, তার লকব ছিল হেব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়জন, এ হলো তার উপাধি রাসূলুল্লাহ প্রিয়জন। সুবহানাল্লাহ, কেসা উপাধি শুনো ভাই। এজন্য গোলামের পুত্র, আজাদকৃত গোলামের পুত্র, তো বাপও সাহাবি বেটাও সাহাবি। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত উসামা রাদিয়াল্লাহু আনহুকে দেখলে সম্মান করতেন এবং শ্রদ্ধা করতেন, যে আমার প্যারা রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যাতে এত স্নেহের নজরে দেখছেন, তিনি কত বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ গভীর করার তৌফিক দান। মর্যাদা কি মর্যাদা
আজিবাজি মানুষ
এত চিল্লাও যে মানুষে বুঝেও না, এইভাবে কোন তরিকা বাইর করো যাতে মানুষ বুঝতে পারে, হুশ থাকে না তোমার চিল্লানোর সময়, এইভাবে পড়ো যে মানুষ শব্দগুলো স্পষ্ট বুঝে, নাহলে ফায়দা কি, খালি চিল্লানি শুনবে, বারবার বলার পর মাথায় হুশ আসে না। সারা বিশ্বের সব উলামায়ে দীন একমত এজমায়ে উম্মতের উপরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে যে মাটির উপরে আরাম করতেছেন সেই মাটি কাবা শরীফ থেকেও দামি, সারা দুনিয়ার সবকিছুর চেয়ে দামি, এমনকি কাবা শরীফ থেকেও দামি, এবং আরশে আজম থেকেও সেই মাটি দামি। আল্লাহ পাক জেলাল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এত মর্যাদা দান করছেন, তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহর পরে সবচেয়ে বড়, এবং রসুল পাক সাল্লাহ আলহ্লাম বলছেন যে যাকে যেই জায়গার মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে, যাকে যেই জায়গার মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে ওই মাটিতেই ওই জায়গাতেই তার কবর হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেই যেই কবরে কোন মানুষকে দাফন করা হয়েছে তো এটা দলিল যে ওই ওই মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল। মিনহা খলক না কুম, মিনহা খলক না কুম অফিহা নই দিকুম অমিনহা নুখরে যুগুম তারা তো নুখরে। আল্লাহ পাক বলেন এই মাটি থেকে তোমার সৃষ্টি, তোমাকে সৃষ্টি করছি, অফিহা নই দিকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, যে মাটিতে সৃষ্টি সেই মাটিতে দাফন। অমিনহা নুখরে যুগুম তারা তো নুখরা, এখান থেকে তোমার পুনরুত্থান ঘটবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে দাফন করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাটি থেকে তৈরি, হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে দাফন হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম সেই মাটি থেকে তৈরি, তাই না? তো এরকম হর ইনসান হর পয়গম্বর যেখান থেকে তৈরি হয়েছেন, যে মাটি দ্বারা তার যে মাটির ম্যাটেরিয়ালস তার সৃষ্টির উপাদানে ব্যবহৃত হয়েছে তো সেখানে তার কবর হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখন বুঝুন যে সেই মাটি যে মাটির উপর নবী শুয়ে পড়েন সেই মাটি তাহলে কত দামি হবে। যদি নবী যে মাটিতে শুয়ে পড়েন সেই মাটি তাহলে কত দামি, সিদ্দিক আকবর যে মাটিতে শুয়েছেন সেই মাটি কত দামি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে মাটিতে শুয়েছেন সেই মাটি কত দামি, হ্যাঁ হযরত আলী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে মাটিতে শুয়ে আছেন সেই মাটি কত দাম, সেই মাটিও মূল্যবান। এটি প্রমাণিত হয় আল্লাহ বলা যে মাটিতে শুয়ে যান সেই মাটি কত দাম, হ্যাঁ, জুনায়দ বাগদাদি যে মাটিতে শুয়ে আছেন এই মাটির থেকেই তার সৃষ্টি। যে মাটিতে এত বড় উলি আল্লাহ সৃষ্টি হয়েছেন সেই মাটি কত মূল্যবান, হ্যাঁ, কিন্তু মাটির গোলামি না, মাটির দাম বুঝে সে রব্বুল আলমিনের বন্দিগি করাছে, গোলামি করাছে, যে রব্বুল আলমিন এই মাটি দিয়ে তৈরি করে এই বন্দাকে এত উঁচু মর্তবা দান করছেন, সুবহানাল্লাহ। তাহলে সেই বন সেই রব্বুল আলমিনের বন্দিগি করার মধ্যেই আমার কামিয়াবি, আমার সম্মান মর্যাদা এবং সফলতা। চল
আরশে আজম মহান রবের মহাসিংহাসন, আরশ হতে ছেড়া তোমার কবরের আসন, আরশ হতে ছেড়া তোমার কবরের আসন।
এই বিষয়টা মনে হয় অধিকাংশ লোকেরা জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে মাটির উপরে আরাম করতেছেন সেই মাটি কাবা শরীফ থেকেও দামে, আরশে আজম থেকেও দামে। হ্যাঁ, না জানার কারণে অনেক অজ্ঞ মুসলমান শুনলে তখন বলে, হ্যাঁ কি কথা কইল, কি কথা, কি তুমি বুঝো না কি কথা, না জানার কারণে আমার কি হয়েছে তোমার, কহলে আমার তো সিরিয়াস আমাশা মারাত্মক ফ্লাজিল খায়, আমাশা হলে ফ্লাজিল খাওয়া লাগে, এটা কি আমার পেটে আমাশা, আপনি কোন ফ্লাজিল খেয়েছেন, বুঝলাম না, তোমার অজ্ঞতা এটা, এই লোকের কি এটার রাস্তা কি, তুমি জানে যারা তাদের জিজ্ঞেস করো যে ফ্লাজিল খেলে ভালো হবে কিনা। হ্যাঁ, কথা বলেন না, অনেক বেশি ধুমসে লুজ মোশন, প্রমোশনের সিস্টেম কি, একসঙ্গে দুইটা ইমোটিল খাও, একসঙ্গে দুইটা ইমোটিল খাও, একটু পর পর স্যালাইন খাও, যতবার দৌড়াও ততবার ফের আরেক দৌড়ে স্যালাইন খাও, বলে এটা কি বুঝলাম না কিছু, যে এইরকম ছোট্ট ছোট গুড়ি গুড়ি দুইটা ইমোটিল এক একবারেই তো এক দেড় কেজি করে যাইতেছে, এটা ঠেকাবে কেমনে, এই কঠিন স্রোত এর ঠেকাবে কিভাবে, দুই ছোট্ট পিচ্ছি গুড়ি গুড়ি ইমোটিলে তো এই লোকের মাথায় ধরে না, তোর মাথায় না ধরলে কি করার আছে, অজ্ঞতার কোন চিকিৎসা আছে, যতক্ষণ না সে যে জানে তার সামনে মাথা ঝুঁকায়, শুনতেছেন প্রিয় বন্ধু, চল
কি যে সুন্দর নামটি তোমার, কি যে সুন্দর নামটি তোমার প্রিয় মোহাম্মদ, কি যে সুন্দর নামটি তোমার,
আরশের কাজী ইয়াদ রহমতুল্লাহ লিখছেন যে আরশের সব পায়ায় পায়ায় লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের প্রতিটি পায়াতে লেখা মুহাম্মদ নাম, এবং জান্নাতের মাকতুবুন আলা আবওয়াবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রতিটি গেইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে রসুল্লাহ সাল্লাহ নামও লেখা আছে। এক কিছু ভদ্রলোক এখন বাইরে আছে, তারা বলে যে মুহাম্মদ নাম আল্লাহর নামের সঙ্গে কালিমা তৈয়ব, এটা নাকি সেরে, এদের এলেম এত মানে কাঁচা যে ভাষায় ব্যক্ত করেন না, এরা উম্মতের রাহবর হওয়ার চেষ্টা করতেছে, উম্মতের নতুন পথ প্রদর্শক। এ যুগ জমানা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে তারা মুশরিক হয়ে কবরে গেছে। বড় কিছু জিলানিও পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কি কাফের হয়ে মুশরিক হয়ে কবরে গেছেন? ইমাম গাজ্জালিও পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরের জালালাইন খুলে দেখো, জায়গায় জায়গায় একে আয়াতের তা কোন আয়াতের তাতে কোন আয়াতের নিচে যে আয়াতের দ্বারা উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনি বিশ্বের বিখ্যাত এক ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজাদ্দিদ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনিও মুশরিক হয়ে কবরে গেছেন। এই মানুষগুলো মানুষদেরকে গুমরা করতেছে এবং পরেশান করতেছে। আল্লাহ এদের তওবা করার তৌফিক দেন। আর কিছু লোক আছে এরকম লেখাপড়া করছে এই পরিমাণ, এরকম জাহেলদের পালায় পড়লে তখন ওখানেই কাইথ হয়ে পড়ে যায়। ওলামায় দিন কি বলেন সেগুলো শুনবার তৌফিক হয় না। ওলামায় দিন থেকে যারা বিচ্ছিন্ন থাকবে তারা গুমরাহের আগুনে জ্বলবেই জ্বলবে। গুমরাহের আগুন থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। হকানি ওলামায়ে কেরামের সঙ্গে থাকা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাওয়ার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝ দেন, সমস্ত মুসলমানদেরকে বুঝ দেন এবং ওলামায়ে হকের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। সব যুগেই ওলামাদের মধ্যে কখনো কোনো মতভেদ ছিল, কিন্তু ওলামাদের মতভেদ এটা দেখে অনেকে খুব টেনশন করে। আরে সাহাবায়ে কেরামের মধ্যেও মতভেদ ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে মতভেদ ছিল, কিন্তু কোন সাহাবি আল্লাহকে আল্লাহর হুকুমের বাইরে যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাননি। মতভেদ জায়গায় রয়েছে, কিন্তু তারা দিন ইমানের উপর অটল থাকছেন। যেন ওলামায়ে দিনের এই কিছু কিছু মতভেদ দিয়ে হকানি ওলামাদের মতভেদ, এটার কারণে ইবলিস যেন আমাদেরকে ধোকাগ্রস্ত করতে সুযোগ না পায়। ওলামাদের থেকে দূরে থাকা, ওলামাদের পথ থেকে আলাদা হয়ে যতই চিন্তা ফিকির করা হোক, কোন চিন্তা ফিকিরের মধ্যে ওলামাদের থেকে বিচ্ছিন্ন চিন্তা ফিকিরের মধ্যে কোন নূর নেই, কোন খায়ের নেই, কোন ভালাই নেই, কোন কামিয়াবি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামেল হেদায়েত নসিব করেন। কে দিছে এটা? আচ্ছা আচ্ছা, মাওলানা রফিক সাহেবের জন্য আর এক মাওলানা রফিকের পক্ষ থেকে আসছে। কালারও সেম সেম প্রায়। সুন্নতের আমলের ব্যাপারে ভাই আমাদের বড় কমজোরি। হ্যাঁ, লোকজন সুন্নতের মোতাবেক আমলের ইহতেমাম একদম কম করে অনেকেই। যে মোচ ছোট রাখা এটা শূন্য, মোচ রাখে বড় বড়। দাড়ি এক মুঠ রাখা, দাড়ি কাটে ছাটে, কাটতে ছাড়তে আপনাকে বলছে কে? আপনি মুসলমান তো? হ্যাঁ, মুসলমানের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মোতাবেক হওয়া চাই। দাড়ি কাটলে ছোট ছোট করলে এটার পারমিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই মডেল আপনি পাইলেন কোন জায়গায়? ফাসেকদের মডেল, যারা গুনাগার লোক, হ্যাঁ, আল্লাহর নাফরমানের তীব্র, তাদের মডেলকে ফলো করা না এই কামেল জিনিস, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল মডেলকে ফলো করা, কোনটা করা চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন, কেটে কেটে ছোট ছোট করতেন, এই এতটুকু আধা ইঞ্চি এক ইঞ্চি কবে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উম্মতের সব মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা এবং মডেল রূপে মানে, মানে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাড়ি রাখছেন, সে দাড়ি কি ছোট ছোট ছিল? একটু একটু আধা ইঞ্চি এক ইঞ্চি বা একটু বড় হলে কাইটা ঠিকঠাক করে সাজায় রাখা, সাজানো না এটা নষ্ট করা, এটা সাজানো হল না নষ্ট করা। তো মহারাজ জাওয়াদুদ্দিন নবীন রহমতুল্লাহ বলেন, এক জায়গায় এক সুন্দর পাখি এক বাড়িতে গিয়া অসুস্থ পাখি হঠাৎ এক জায়গায় পড়ে গেছে। তো সে পাখিকে দেখে, সুন্দর পাখি, পাখির দিকে কি নাম, বাস পাখি, বাস পাখি এক জায়গায় হঠাৎ কোন অসুস্থতার কারণে পড়ে গেছে। তখন ওই এক বৃদ্ধা মহিলা বাস পাখি পাইছে, পাওয়া তারে যত্নে নিয়ে গেছে, ওরে আদরে রাখছে এবং বলে যে কত কাল থেকে তুই এরকম কষ্টে আছিস, তোর কেউ খবর নেই নাই রে, তোর নখ কত বড় বড় এক একটা। পরে বটি দিয়া এসেছে নখ, ওই আপনার কোন কিছু এরকম বড় গাছের উপরে রেখে বটি দিয়া ঘুরুম ঘুরুম করে কুবাইতেছে, নখ কাটতেছে, সুন্নতরে কেন নখ কাটে? কথা বুঝেন নাই? এ মনে করছে যে ওই পাখির নখ বড় হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কি আশ্চর্যের বিষয়, অজ্ঞতা কত বড় ফেতনা, কত বড় পেরেশানি। আল্লাহ পাক জেলা জেলা মানে বলো আমাদেরকে বুঝ দান করেন, কোন জায়গার থেকে কাটতে হবে আর কাটতে হবে না এটাও তো জানতে হবে না, জানার তো জানা জরুরি না। সে মনে করছে সে ভালোবাসতেছে, সে ভালোবাসতেছিল না আর খুন করতেছিল, তুমি মনে করতেছ তুমি দাড়ি সাজাইতেছ, এটা সাজানো না এটাকে নষ্ট করার ব্যবস্থা করতেছ। দাড়ি এক মুঠ টাকা চাই, ডান দিক থেকে নিজের হাতের এক মুঠ, হ্যাঁ ফের হাতের পরে যেটুকু সেখান থেকে কাটো এক মুঠ পরিমাণ, এই বাম দিক থেকে এক মুঠের বাইরে এখান থেকে মুঠ, এই যে ফের এখান থেকে যেটুকু বেশি হয় সেটুকু কাটো, হ্যাঁ এইভাবে থুতনির নিচে এখান থেকে এক মুঠ, এক মুঠের বাইরে সেটা কাটো। অনেকে দাড়ি খামখেয়ালিতে কাটতে থাকে, এটা গুনাহ হতে থাকে, মানুষ মিথ্যা একবার বললে একবার গুনাহ, কুদৃষ্টি একবার করলে একবার গুনাহ, কিন্তু দাড়ি কাটা রেখে দিল চব্বিশ ঘন্টা গুনাহ, হ্যাঁ দাড়ি মুন্ডায় তো চব্বিশ ঘন্টা গুনাহ, দাঁড়ায় আছে গুনাহ, বসে আছে গুনাহ, হাঁটতে গুনাহ, ঘুমা ঘুমানোর পরে তো কোনো কাজ থাকে না, ঘুমানোর পরে তো কোনো কাজ নাই, গুনাও করে না, কিন্তু দাড়ি কাটার গুনাহ ঘুমন্ত অবস্থা তো চালু আছে, নাউজুবিল্লাহ চালু আছে, এত মারাত্মক গুনাহ। আর সেই গুনাহ বেপরোয়াভাবে আজকে মুসলমান করতেছে, এজন্য পাক্কা এরাদা করি যে দাড়ি সুন্নত মোতাবেক রাখবো, এবং দাড়ি যে অনেকে খামোখা লম্বা করতে থাকে, এত লম্বা নাভি পর্যন্ত, নাভি পর্যন্ত লম্বা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কোন সাহাবি করছিলেন, কোন প্রমাণ আছে এটার? বরং সাহাবায়ে কেরাম তো এক মুঠের পরে কাটতেন, এতে প্রমাণিত হল সাহাবায়ে কেরামের চেয়ে সুন্নতের আমলওয়ালা বেশি পৃথিবীতে কেউ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এমনটা আমল করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে গেলেন উটের পিঠে সওয়ার, তার গোলাম তার পিছনে, তার খাদেম তার পিছনে সওয়ার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উটের পিঠ থেকে রাস্তার মধ্যে নামলেন, এক জায়গায় বসলেন রাস্তার কিনারে পাশে বসলেন, আবার একদম উঠে গেলেন উটের পিঠে উঠলেন, গোলাম বললেন যে আমি মনে করছিলাম আপনি এইরকম উটের সফরের হালতে চলন্ত অবস্থায় উঠ থেকে নামলেন বসলেন, আমি ভাবছিলাম যে আপনি পেশাব করবেন, কিন্তু পেশাব তো করেন, আপনি বসলেন পরে উঠলেন, তো কেন বসলেন তাহলে, এর রহস্য কি? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো যে একবার আমি এই পথ দিয়ে যেতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম উটের পিঠ থেকে নামলেন এই জায়গাটাতে, বসলেন এই জায়গাটাতে, বস সাথে সাথে উঠলেন উটের পিঠে চললেন, সেই সেই দিনের আমলটা অনুকরণ করার জন্য, আল্লাহ রাসূলের অনুকরণে সেই আমলটা করার জন্য আমি আজকে শুধু চেষ্টা করছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। এতটা সুন্নতের প্রতি যার আকর্ষণ, এতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সুন্নতের প্রতি যিনি শ্রদ্ধাশীল, সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাড়ি এক মুঠ হওয়ার পর কাটতেন, ডান দিক থেকে বাম দিক থেকে থুতনির নিচ থেকে এক মুঠ হওয়ার পর কাটতেন, তাহলে কি তিনি এটা সুন্নতের খেলাপ করতেন না সুন্নতের মোতাবেক করতেন? কি কথা বুঝেন না? তাহলে এক মুঠ হওয়ার পরে কাটা চাই, কিন্তু অনেকে এত লম্বা করে যে হাদিস শরীফ আছে লম্বা করো, কোন পর্যন্ত লম্বা করবে, কি সীমান্ত এরিয়া পর্যন্ত? একবার পত্রিকায় আসছিল অনেক বছর আগে, বহু বছর আগে ওকে পেপার দিয়েছিল এক পত্রিকা, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা, যে এক লোক বসে আছে ভদ্রলোক উত্তরবঙ্গে, সমস্ত দাড়ি তার চেয়ারের উপরে ঘুরে 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 পেঁচে রেখে দিয়েছে, দাড়ি বিশাল লম্বা কখনো কাটে না, এক একজন এক এক কাজ করে তো এরকম নাম করে, একজনের সাইকেলে চড়া একশো মাইল দৌড়েছে, এটা একটা নাম হল, এটা কিসের নাম? সুন্নতের মোতাবেক আমল করে বিশাল নাম, এক সেজদা করে এটা বিশাল কাম, বিশাল নামের বিষয়, একজনের সাতটায় পঞ্চাশ হাজার মাইল অতিক্রম করছে, এটা একটা নাম, এটা কিসের নাম? এটা তুমি দুনিয়াতে কৃতিত্ব অর্জন করলা, কিন্তু রব্বুল আলামিনের কাছে নেওয়ার মতো কি কৃতিত্ব তোমার মধ্যে পয়দা হলো সেটা তো দেখাচ্ছে। তো দাড়ির মধ্যে এই জিনিসটাও খেয়াল রাখা, দাড়ি লম্বা করা সুন্নত মোতাবেক। আবার অনেকে দাড়ি রাখে জঙ্গলের মতো, কি বলবো, মানুষ মানুষের বুঝ নাই, এর কারণ হলো ওলামায়ে দিন থেকে তরবিয়ত শিখে না, তরবিয়ত গ্রহণ করে না, দাড়ির মধ্যে কোন আপনার দাড়ির মধ্যে তেলও দেয় না, দাড়ি আশ্রয়ও না, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেখানে যেতেন তার সঙ্গে সবসময় চিরুনি থাকত, মাথার চুল দাড়ি আচড়ানোর জন্য, চুল দাড়ি আশ্রয় পরিপাটি করে রাখতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, সুবিন্যস্ত সুন্দর বানায় রাখতেন। তিনি সুন্দর ছিলেন, সুন্দর কিভাবে থাকতে হয় সেটা তিনি বুঝতেন। খালের মধ্যে গালের খালের মধ্যে খালি মালিশ করতে থাকলে চেহারা সুন্দর হবে, শূন্য তরিকার করে চললে তখন সুন্দর লাগবে সবকিছু। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু শারুন ফাল ইউসলিহু, ইসলাহতে ইফসাদের মোকাবেলা। এর অর্থ হল যার চুল দাড়ি থাকে সে যেন এটার যত্ন নেয়, চুলের যত্ন নেওয়া এটা শূন্য। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তো তেল দেওয়া চাই। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চুল দাড়িতে তেল ব্যবহার করতেন, কথা শুনতেছেন প্রিয় ভাইরা? অনেকে দেখা করে দাড়ি এরকম একদমই মানে দাড়িকে দাড়ির মতো রাখে নাই, মনে হয় একটা বন জঙ্গলের আখড়া বানায় রাখছে, এত নিচুতা কেন? সুন্নত তরিকাকে সুন্নত তরিকার মোতাবেক পালন করা চাই, নিজের খামখেয়ালির মতো তো না। অনেকে মনে করে এটা আমার সাদা সিধা, সাদা সিধা না, এটা বোকামি, এটা সাদা সিধা হওয়া না, এটা হল নির্বুদ্ধিতা। হ্যাঁ, অসুন্দর অগুছালো অবিন্যস্ত হইয়া কোন সাদা সিধা কাম, এটা এটা অসাদা কাম, সাদা না, এটা কালা কাম। সাদা হলো কই, এটা কালা কাম। বউ বেচারি ঘরের মধ্যে তরুণী যুবতী দাড়ি কতগুলি রাখছে মিষ্টার, হঠাৎ করে আশ্রয় না তেল দেয় না, এখন বউ পড়ছে বিপদে, কি রে দাড়ি রাখছে, এই ঘটনা কি? ভালো কথা দাড়ি রাখছে শুনুক, কিন্তু আশ্রয় না তেল দেয় না, ক্যাঁচা লাগে কি, বউ ডরে কিছু বলো না, কি জানে আবার গুণা হয় কিনা, কি কথা বুঝেন নাই? কিন্তু ইসলাম তো শিখায় না এরকম অসুন্দর টাকা অগুছালো থাকা, হ্যাঁ না, জংলা ঝাড় হয়ে থাকা ইসলাম শিক্ষা দেয় না, সুন্দর হয়ে থাকা ইসলাম শিক্ষা দেয়। শুনো, স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ সুন্দর এবং সুন্দর থাকাকে তিনি পছন্দ করেন, জংলা বন জঙ্গল হয়ে থাকা আল্লাহ পাক পছন্দ করেন না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো এত সুন্দর ছিলেন যে যেই দেখতো পাগল হয়ে যেত, হায় কি দেখলাম, এত সুন্দর ছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু, চেহারা সুন্দর, হাসি সুন্দর, চাল চলন সুন্দর, কথা সুন্দর, সবই সুন্দর, আমাদের সব সুন্দর। হ্যাঁ, মেজাজ শরীফ খুব সুন্দর, মেজাজ শরীফ যার সঙ্গে তার সঙ্গে দিন রাত গরমাগরমি তেজাতেজি, গরম গরম, ঠান্ডা ভাষায় শান্ত ভাষায় সুন্দর ভাষায় কথা বলার তৌফিক থেকে যে বঞ্চিত, সে ভালো সুন্দর মানুষ হল কিভাবে? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, ইন্নাল লুৎফাল্লাহ ইয়াতি বিমালা ইয়াতি বিলন, যে নরম কথা, নরম ব্যবহার, কোমল ব্যবহার, এটা এত বড় ফল নিয়ে আসে যেটা কঠোরতার দ্বারা হয় না। অনেকের চরিত্র আর মেজাজ এরকম, খালি দিন রাত রুক্ষ ব্যবহার, কঠোর কথাবার্তা, কঠোর ব্যবহার, এটাকে বদলানো চাই, এটাকে বদলানো চাই। সুন্দর ব্যবহার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, রুক্ষতা নিয়ে কবরে যেন না যাওয়া লাগে, বরং নরম হইয়া কোমল হইয়া গেলে ফেরেশতারা দেখবেন যে যে আল্লাহ পাকের এই বান্দা দুনিয়াতে সকলের সঙ্গে নরম ব্যবহার করছে, তা আমরাও নরম হই। দলিল কি? এরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই জমিনওয়ালাদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো, মহব্বতের এবং কোমলতার ব্যবহার করো, তো আসমানওয়ালা তোমাদের সঙ্গে নরম ব্যবহার করবেন, কোমল ব্যবহার করবেন, রহম করমের ব্যবহার করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? নখ, নখ কি বড় বড় রেখা, এরকম জন্তু জানোয়ারের মতো নখ বড় রাখা, এটা সুন্নত না? নখ কাটা সুন্নত। এখন যাকে দেখো এখানে লাইন দিয়ে বসায় দো, চেক করলে দেখবা যে বহু সংখ্যক, অধিকাংশেরই হয়তো বা অথবা বিরাট সংখ্যকই দেখা যাবে নখ বিশাল বড় বড়, নখের মধ্যে ময়লা জমে, খানা খাওয়ার সময় সে ময়লা খাওয়ার সঙ্গে পেটে যায়, তো মানুষ অসুস্থ হয়। হ্যাঁ, নখকে তো ছোট করা চাই, নখ কাইটা পরিষ্কার করা চাই, সাফ সুতরা পরিচ্ছন্ন থাকা চাই, কথা বুঝতেছেন ভাই? সবাই নখ কাটবো ইনশাআল্লাহ তাআলা, পাক্কা এরাদা। যে পরিস্থিতি আজকে হয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা যদি থাকতেন তো হয়তো ভাই এত বিশাল যে নখওয়ালাদেরকে ধরে ধরে লাইন দিয়া যেগুলার লাগা দূররা, এত বলার পরে শূন্য তরিকা ধরে না কি জন্য? হজরত উমর দৌড়া লাগাইলে এতো কোন ক্রমে এর থেকে নিস্তার ছিল না। হ্যাঁ, এক সাহাবি তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবি, একবার তিনি খবর পেয়েছেন যে অমুক জায়গায় এক পাহাড় থেকে অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে, আগুন ছুটে আসতেছে দূরের দিকে, আস্তে আস্তে জনপদের দিকে আসবে, মানুষের বসতির দিকে আসবে। হযরত তামিম দারি খুব বললেন যে ক্ষিপ্ত হলেন, বললেন হ্যাঁ কোথায় আগুন ছুটে আসছে, হ্যাঁ কোথায় আগুনের বিস্ফোরণ করছে। তিনি গেলেন, গিয়ে আগুনের মধ্যে থাপ্পড় মারতে শিখলো, দুই হাত যা সব পিছনে যা, এক থাপ্পড় মারেন আগুন পিছনে দৌড়ায়, এক থাপ্পড় মারেন আগুন পিছনে দৌড়ায়, এরকম করতে করতে যেই গর্তের থেকে আগুন বাইরে হয়ে আসছিল সেই গর্তের ভিতরে আগুন ঢুকে গেছে। যখন আর আগুন একদম দেখা যায় না, কোন তাপ নাই, হযরত তামিম দারি তখন ফিরছেন সেখান থেকে। এত বড় মর্তবা সম্পন্ন সাহাবি তামিম দারি, তামিম আদ দারি রাদিয়াল্লাহু আনহু। তো সেই তামিম দারি একদিন আসরের নামাজের পর মসজিদে নববীতে নফল করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকায় এনে একদম দৌড়া লাগাইছেন যে আসরের ফরজ পড়ার পরে নফল পড়া নিষেধ, তুমি সেটা জানো না, যত এখলাসের সাথে তুমি পড়ো না কেন, তো মানুষ তো আল্লাহ রসুলের সুন্নত তরিকার বাইরে একটা নতুন জিনিস করবে, এটা তো ঠিক না, তোমার মতো মানুষই কাজ করল কেন, তুমি প্রকাশ্যে ভুল করছো, প্রকাশ্যে তোমার শাস্তি হলে উম্মত এই রাস্তা থেকে হেফাজতে থাকবে। এই হল উমর রাদিয়াল্লাহু আনহু। সেই উমর রাদিয়াল্লাহু আনহু থাকলে আজকে ঘটনা কি হইতো বুঝতে পারেন না। হ্যাঁ, আমরা তো মৌলভী সাহেবের দল আছি, ধরে ধরে নিয়ে দুই চার দশটা বিশটারে যখন দৌড়া লাগাইতেন, তো এই লম্বা লম্বা যা কিছু স্বাধীনভাবে লাগামহীন বলার অভ্যাস জলদি এগুলো থেকে তবালসি হয়ে যেত। হযরত উমরের দৌড়ার বরকতে কামিল তবালসি হইত। আল্লাহ আমাদের সকলকে সুন্নত তরিকার উপর আমলের তৌফিক দেয়। অনেকে ভদ্রলোক, সুন্দর দাড়ি, সুন্দর পোশাক, নামাজ রোজা, মাথার চুল ইংলিশ, ইংলিশ চুল, ইংরেজদের চুল। আরে আপাদমস্তক মুসলমান হওয়া চাই, ইংরেজদের মতো চুল কেন রাখা, ঘৃণাও হয় না, শরমও হয় না, সংকোচ হয় না। বিদেশিদের অনুকরণ কেন করতে হবে, বিধর্মীদের অনুকরণ কেন করতে হবে, ইসলাম তো নিজেই মুকাম্মাল কমপ্লিট, ইসলাম তো নিজেই কমপ্লিট। হ্যাঁ, এই জন্য মাথার চুল ইংরেজি চুল, ইংরেজের চুল না রাখা, কিছু বড় কিছু ছোট, একদিক থেকে সামনের দিক থেকে বড় বড় রাখে, পিছন দিক থেকে ছোট ছোট, এরকম চুল রাখা হারাম, জায়েজ না এরকম চুল রাখা। চুল সব দিক থেকে সমান হওয়া চাই, হয় মুন্ডাও না হয় ছোট করো সমান রাখো, আর না হয় বড় করো বাবরি চুল, তো কানের মধ্যখান পর্যন্ত রাখা যায় বা লুতি পর্যন্ত, একটু এর থেকে আগেও বাড়া যায় একটু, ঠিক আছে। আল্লাহ তৌফিক দান। চলো ভাই, তো এসব কিছু বলবা জলদি করো মিয়া, এত দেরি করে আসো কেন তুমি রোজ রোজ। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, অনেক বড় সুসংবাদ। আমাদের প্রাণ প্রিয় তিনি প্রতিষ্ঠান জামে আমি মোহাম্মদ গুলশান আক্তার কমপ্লেক্সের নীল কাজ চলতেছে আলহামদুলিল্লাহ।
খুব কাজ হচ্ছে। চলো,
যে ভবনের কাজ চলতেছে সেই ভবনের নাম আমাদের দাদা পীর গাউসে জামানা হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে হযরত শাহ আক্তার ভবন প্রথম ফ্লোর আন্ডারগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারদের হিসাব অনুযায়ী 105 টন রড প্রয়োজন, প্রতি টন রডের দাম 48,700 টাকা। দোয়া করেন সকলে আল্লাহ পাক যেন এই রড এবং এই ভবন এবং পরবর্তী কমপ্লেক্স এর যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক গায়েব থেকে ইজ্জতের সঙ্গে পুরো করবেন।
আমিন আমিন।
প্রথম প্রাথমিক পর্যায়ে আমাদের কিসমত যে ভবনের একদম মৌলিক একটা আইটেম রডের প্রয়োজন, উপস্থিত যে সমস্ত দোস্ত আহবাব আমাদের ঘনিষ্ঠরা আছেন, যদি কেউ এই রডের শরীর হতে চান নাম বলে আমরা সংক্ষেপে আপনাদের নাম রাখবো এবং যোগাযোগ করবো সামনে। এক টন রডের দাম 48,700 টাকা। অল্প সময়ের মধ্যে বলার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।
হিম্মত করো ভাই, যাদের যারা আল্লাহ তৌফিক দিচ্ছেন খুব হিম্মত করি ইনশাআল্লাহ, আল্লাহ খুব তৌফিক দেন, খুব ডাক্তার। আচ্ছা আচ্ছা মাশাল মাশাল আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা বহুত কবুল করেন, মাশাল। এখন উঠা বসা করেন না কেউ, এক জায়গায় স্থিরভাবে বসেন যাতে তাদের বিশৃঙ্খল না হয়। কিছু লোক আছে তারা মজলিস শুরু হয় 10 মিনিট পর উঠে, 15 মিনিট পর উঠে, আগামী জুমা থেকে যাদের উঠতে হবে পিছনে বসবেন, আর না হলে মজলিসের সৌন্দর্যের বড় ব্যাঘাত ঘটতে থাকে। আইসা একদম জুমে বসে আগে, পরে কিছুক্ষণ পর উঠতে শুরু করে। হ্যাঁ, আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমুল্লাহ এক জায়গায় সফরে যাবেন তো হুজুর গাড়িতে উঠার আগেই হুজুরকে ওই এলাকায় আছে ওয়াজে নিয়ে যাবে, ওই রাহবর হয়েছে এক যুবক, সে এসে আগে হুজুরের গাড়িতে উঠা সামনের সিটে বসে গেছে, সামনের সিটে বসে গেছে। এই পরে হুজুর আসছেন তো আইসা হুজুর কি করবেন, হুজুর শেষে দেখলেন যে রাহবর সব আগে তো হুজুর পিছনের সিটে বসেন, এই হুজুরের খাদেমরাও সঙ্গে বসে গেছে। এখন যে এলাকায় যাওয়ার পরে এখন ওই রাহবর যে রাহবরের পথ চিনে না, কি বলছেন হুজুর? হ্যাঁ, পরে হুজুর খুব রাগ করেছে, রাগ হয়েছে, রাস্তা ছিল না কাটছি না, ফরফরে আগের সিটে বসে, ফরফরে আগে আগে বসে। হুজুরের খাদেম আমরা শুনেছিল বড় মজার করে না। হ্যাঁ চলো, জলদি জলদি লেখাও, দ্বারা লেখাবো
ইনশাআল্লাহ। তাকে বলো এবং এই জন্য অনেক বেশি অনেক অনেক সুসংবাদ স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইনশাআল্লাহ যারাই এই জামিয়ায় খেদমত করবেন
আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি অনেক বড় পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ।
পরে খাব দেখছিল একই দোষ যে জামিয়ার জায়গার উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন, তো এই এখানে জামিয়া হাকিম উন্নতির জায়গার উপরে নিজ হাতে অনেকগুলো ফুল গাছ লাগাইতেছেন, তারপরে বলছেন যে যারা এই ফুল গাছগুলির যত্ন করবে তারা সব কামিয়াব হয়ে যাবে। এতটা মানে মুবাশশিরাত যে কুমিল্লার হযরত মাওলানা আশরাফ আলী সাহেব হুজুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ছিলেন, তো শিবান ছিলেন হুজুর এই সকল এই মুবারক খাব শুনে পরে রাত্রিবেলা আমাকে বলতেছিলেন যে যে এমন এক জায়গাতে আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এটা শুকর আদায় করার ক্ষমতা আমার না, আমি অক্ষম। এত বড় বড় কাজ আজকে আল্লাহ তাআলা এখানে করার তৌফিক দান করছে যে এখানে আসছি, এটা আমি শুকরিয়া আদায় করার আমার কোন শক্তি নেই, এই কথা বলতেছিলেন। তো আল্লাহ পাকের মেহরবানি। এজন্য সকলে যারা এই জামিয়া হাকিমুল মতের খেদমত করবে, যত্ন নিবে, তো রসুল্লাহ সাল্লাহ ইশারার উপর নিজেকে সে উৎসর্গ করল, নিজের ধন এবং জীবনকে সে উৎসর্গ করল। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলকে কবুল করেন। আর নিজেদের দোস্ত অভাব মহিবিন আপন জনরা যারা আছেন, যাদেরকে মনে করেন যে সামর্থ্যবান মানুষ, তারা এই কাজে সহযোগিতা করতে পারবেন, তো তাদের সঙ্গে কথা বলেন, গেলে তাদের সঙ্গে কথা বলেন। ফের আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনারা যদি মনে করলেন যে এরকম কিছু লোক ইন্তজাম হয়েছে তো এখানে বললেন। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন দিনের কাজের কোন জরুরত হইত, নিজের সাহাবিদের সামনে পেশ করতেন যে এরকম দিনই কাজ, এতে তোমরা কে কি সহযোগিতা করবা। সাহাবে কেরাম সহযোগিতা করতেন। আমরা এরকম দুয়ারে দুয়ারে চাঁদা করব না, বরং আমরা আমাদের দোষ স্বভাবের সামনে বিষয়টা পেশ করব। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দিবেন সে ততটুকু খেদমতে আগে আসবে। ঠিক আছে না? ঠিক আছে, এখন সময় অনেক হয়েছে। হ্যাঁ, 100 বস্তা সিমেন্ট। চলো, এই মাওলানার নাম লেখো ভাই, কি নাম মাওলানা? মাওলানা এমদাদ। 100 বস্তা সিমেন্ট। সিমেন্ট কত বস্তা হয়ে গেছে তো সব নাকি? এখনটা সহ 4400 বস্তা হয়ে গেছে। আর লাগবে 1100 সিমেন্ট, আরো 1100 বস্তা লাগবে। এতেও কেউ নিজের নাম লেখাইতে চাই লেখাইতে পারেন। আল্লাহ তাআলা বহুত কবুল করেন, বহুত বরকত দান করেন। সিমেন্টও শরীর হইতে পারেন কেউ সিমেন্ট। হ্যাঁ, 50 ব্যাগ মাসার। আমাদের মাওলানা রেজওয়ান সাহেবের শ্বশুর মিয়া 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক বহুত কবুল করেন, বহুত বরকত দান করেন সকলের জন্য। ওই যে হ্যাঁ, মাওলানা মুনির কর কত? 50 বস্তা মাসার। মাসার লেখো ভাই, ওনার নাম লেখো,
নাম ঠিকানা মোবাইল নাম্বার।
50 বস্তা মাসার, আল্লাহ তাআলা কবুল করেন, বহুত বরকত দান করেন। লেখা ভাই সিমেন্ট রড যেটা যে কোনো একটার মধ্যে নিজের জড়ায় ফেল, সিমেন্টে জড়া না হলে রডের মধ্যে জড়া। লেখো ভাই, আল্লাহ তাআলা বহুত কবুল করেন, বহুত বহুত বরকত দান করেন। আচ্ছা মাশাআল্লাহ, ওনার নাম লেখো ভাই, 50 বস্তা। আল্লাহ তাআলা বহুত কবুল করেন, বহুত বহুত বরকত দান করেন। আজারাকুম আল্লাহ ফিমা আতাইতুম, বারাকাল্লাহ ফিমা আবকাইতুম, ওয়াজআলাল্লাহ হাযাল ইনফাক ত্বাহুরান লাকুম। জলদি লেখা হবে, এখন তো উঠবার সময়। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বহুত কবুল করেন, বহুত কবুল করেন। নাম লেখো, মোবাইল নাম্বারও লেখো। ওই পিছনে কেউ আছে কিনা, ওই যে বারান্দায় দেখছো, আলহামদুলিল্লাহ এইভাবে আস্তে আস্তে দিনের কাজ আগে বাড়তেছে আল্লাহ পাকের রহমতে। হ্যাঁ, খুব কাজ হইতেছে মাশাআল্লাহ, ইতমিনানের সাথে ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ তাআলা ধীরে ধীরে আগে বাড়াইতেছেন, মানে আমরাও কিছু মেহনত করি, কথা বলি, ফিকির করি। আল্লাহ পাক এটা পছন্দ করেন যে তোমরা চেষ্টা ফিকির মেহনত করে আমার খুশির রাস্তায় নিজেদেরকে জুড়ে ফেলো। আল্লাহ পাক সব একসঙ্গে ঢেলে দিলে আমরা তো আর কেউ কিছু বলবো না। আল্লাহ পাক বহুত কবুল করেন, বহুত বরকত দান করেন। হাফিজ ইলিয়াস সাহেব 50 বস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ভাই, আর কোন দোস্ত? আচ্ছা আচ্ছা, 25 বস্তা টাকা জলদি নিয়ে আসবেন। নওয়াব সাহেব আল্লাহ কবুল করেন, বরকত দান করেন। মাশাআল্লাহ, হিম্মত করলেই হয়। 100 বস্তা 50 শুনে অনেকে চুপ, 10 বস্তা 5 বস্তা বললো ঠিক আছে, যদি কেউ বলো যে আমি 5 কি আমি 10, যাই হোক সেটা যোগ হয়ে যাবে। ৫ বস্তা ওই মাওলানার নাম লেখা হয়েছে, 5 বস্তা না? দেখো ভাই, সিমেন্ট 5 বস্তা 10 বস্তা যারা লেখাবার লেখাও বা কম বেশি। তুমি ও কি লিখছে? 10। এই ভাইয়ের নাম লেখো যে সোয়েটার বলা, কাছে যাও ভাই, 10 বস্তা 5 বস্তা 10 বস্তা এইরকম যারা আছে তারা লেখা হয়, অথবা 3 বস্তা 10 বস্তা এই ওনার নাম লেখো ভাই। এই যে মোহাম্মদ শফিউল্লাহ 10 বস্তা আরিফ লিখতেছে, আবার এটা হারায় ফেলবে তো, কোন জায়গায় লিখতেছ? ডায়রি তো মুখস্থ বিশাল বড় দরিয়ার মাঝখানে লিখতেছ। হ্যাঁ চলো, শফিউল্লাহ 10 বস্তা ওখানে যাও, ওই লোকের কাছে, সেই লোকের কাছে যাও গিয়া নাম্বার টাম্বার সব ওইদিকে ওইদিকে শফিউল্লাহ কুই। আচ্ছা ঠিক আছে, লেখো মাওলানা ফেরদাউস 10 বস্তা না? কে মাওলানা? মাওলানা আনসার 10 বস্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বহুত বরকত দান করেন। লেখো ভাই লেখো। মারুফ কে? মারুফ নোয়াখালী কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝানো লেখা মাওলানা রফিক সাহেবের কাছে। এই ভাই কি বলেন দেখো, শুনছো না? কে লিখবে এটা? আরে মাওলানা লিখছো না, মানে ওইটা লেখো।
নাম দেখুন পরে পেয়ে দেখলে
আল্লাহ খুব কবুল করেন, আল্লাহ সকলের জন্য বহুত কবুল করেন, বেসমার বরকত দান করেন।
যে টাকা কারো কাছে পেয়ে হবে সে টাকার সামনে পরিশোধ বা পেয়ে দেখবেন এবং নিজে দস্তখত করতে
রাখবেন। নাম লেখো ফের পেয়ে লিখে রাখবেন, আল্লাহ মাফ করে দেন। মুফতি রফিক বরগুনা দশ বস্তা লেখা বলে আল্লাহ আপনি বেসমার মেহরবানির বারিশ করে দেন। দেখো যে অনেক সময় মানুষ কম কম লেখে না, তো এটা এক পরীক্ষা রব্বুল আলমিনের পক্ষ থেকে যে যারা এই মূল মেহনত জড়িত তোর এরা ধৈর্য হারা হয়ে যায় কিনা, দেয় না কেউ বলে না তো কি করবো, থাক কঠিন মামলা। কোন ক্রমে কারো ব্যক্তির চেহারার দিকে তাকায় না থাকা, এই হুজুরে এই হাদিসার কাজটা করে দিবে, কোন হাদিসার চেহারার দিকে না থাকা, সিরেফ আরশ আজমের উপর নজর রাখো, রব্বুল আরশের উপর নজর রাখো, করবেন আল্লাহ তাআলা। কে কতটুকু করবে সেটা আমরা তো জানি না, আল্লাহ পাক ইন্তজাম করবেন সব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহমতের দিকে মুতাওয়াজ্জি থেকে চেষ্টা করা, বাস। মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়াহ ওয়াহ অনেকেই লেখাইতেছে মাশাআল্লাহ। প্রতিবেশী হয়ে গেছে বস হয়ে গেছে ভাই। আপনারা সকলে কষ্ট করতেছিলেন, আল্লাহ সকলকে বহুত উত্তম বিনিময় দান করেন, অনেক বড় নূর দান করেন, অনেক বড় রহমত বরকত সকলকে নিশ্চিত করেন। যারা লেখাইছেন তারা তো মাশাআল্লাহ খুব লেখাইছেন, যারা এই কাজের শৃঙ্খলার জন্য কষ্ট স্বীকার করে বসেছিলেন তাদেরকেও আল্লাহ পাক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তো আজীব শান ভাই, একটু কষ্ট করলে আল্লাহ পাক অনেক নেকি দেন, বহুত রহমত দেন আল্লাহ তাআলা, সেখানের বিন্দু ও সাগর থেকেও বড়। হ্যাঁ, আল্লাহ পাকের এক বিন্দু দান, এক বিন্দু অনুগ্রহ সেটা এক সাগরের চেয়েও বড়। ঠিক আছে, এরপরেও যে সকল ভাইয়েরা যোগাযোগ করতে চান তো আমাদের খানকাতে জামে হাকিমুল মতের অফিস আছে, অফিসে যোগাযোগ করলে হবে, বা মাওনা তৈব সাহেব, মাওনা রফিক সাহেব, মাওনা মুইন সাহেব, ইনাদের সঙ্গে মুফতি ফাজুল্লাহ সাহেব, তাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে, রাখি না রফিক, বাস আল্লাহ তাআলা কবুল করেন ভাই, আল্লাহ সকলের মেহনত এবং কষ্টকে কবুল করেন এবং সকলের জিন্দিগিকে নূরে পরিপূর্ণ করেন, ঘরে ঘরে রহমত বরকত নূর দান করেন।
তরজুমান আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818970 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং MIXLR.com/ k khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।